ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ রয়েছে রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ মিয়ানমারের বৈঠক শুরু হয়েছে।
বাংলাদেশের যুদ্ধ অপরাধ নিয়ে জহুরুল আলমের রিপোর্ট।
1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে 6 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
আরও রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বাংলাদেশের নির্বাচন, অবাধ ও নিরপেক্ষতা রক্ষার সম্ভাব্য উপায়। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে দলে দলে বিপুল সংখ্যায় মুসলিম রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়, যে সহিংস তৎপরতার কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেটাকে জাতিশুদ্ধি বা জাতি নির্মূল অভিযান নামে আখ্যায়িত করেছেন। আজ বুধবার টিলারসন লিখিত এক বিবৃতিতে বলেছেন, যত্ন সহকারে সাবধানতা অবলম্বনে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণে এটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগোষ্ঠীর ভিত্তিতে পরিচালিত এক নিধন অভিযান। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর সরকারিভাবে এ ধরনের একটা সংজ্ঞা নির্ধারণ কল্পে বিচার বিবেচনা করছিলই। গত সপ্তাহে মিয়ানমার সফরকালে টিলারসন বলেন, পশ্চিম উপকূলবর্তী রাখাইন প্রদেশের ঘটনা প্রবাহে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের চরিত্রচিত্রই প্রকটিত হয়েছে, তবে ওই সময় পর্যন্ত এটাকে জাতিগোষ্ঠী নিধন আখ্যায় বিধৃত করা থেকে তিনি বিরত থেকেছিলেন। টিলারসন আজ বলেছেন, মিয়ানমার সংকটের সমাধান অন্বেষায় যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে মিলে উদ্যোগ প্রয়াস চালিয়ে যাবে এবং সম্ভাব্য নির্দিষ্টভাবে নির্ধারিত নিষেধাজ্ঞা আরোপের বিধানসহ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আইন মোতাবেকই জবাবদিহিতার জন্য জোর প্রচেষ্টাও চালিয়ে যাওয়া হবে। ওদিকে কয়েকটি বিষয়ে মতের অমিল থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের নেপিডোতে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের 2-দিনব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে একটা সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরের জন্য আলোচনা হচ্ছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
মিয়ানমারে তড়িঘড়ি করে একটি পূর্ণাঙ্গ চুক্তি চেয়েছিল, তবে বাংলাদেশ পক্ষের আহ্বানের কারণে এখন এমওইউ নিয়েই আলোচনা এগিয়ে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, মিয়ানমার প্রত্যাবাসনের ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের কোনো ধরনের অংশগ্রহণ, উপস্থিতি বা কার্যক্রম চায় না। এছাড়া ওই দেশটি গত 25 আগস্ট থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তাদেরই ফেরত দিতে চায়। বাংলাদেশ এই দুটো বিষয়েরই বিপক্ষে। বাংলাদেশ চায় বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত নিতে হবে। এদিকে বর্তমানে মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বুধবার মিয়ানমারের মন্ত্রী খিয়াও সোয়ের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার মিয়ানমারের নেত্রী অং সাং সুচির সাথে বৈঠকের কর্মসূচি রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে 30 নভেম্বর ঢাকা যাচ্ছেন পোপ ফ্রান্সিস। 1 ডিসেম্বর সকালে ঢাকায় এক আন্তঃধর্মীয় সমাবেশে রোহিঙ্গাদের ছোট্ট একটি গ্রুপের সঙ্গে পোপ কথা বলবেন, তার আগে তিনি মিয়ানমার সফর করবেন, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
আগামী 30 নভেম্বর পোপ ফ্রান্সিস 3 দিনের এক সফরে ঢাকা আসছেন। পোপ ঢাকা আসার আগে মিয়ানমার সফর করবেন, সেখানে মিয়ানমার সেনাপ্রধানের সঙ্গে একান্ত সাক্ষাতে মিলিত হবেন। বাংলাদেশ সফরে আসার আগে এক ভিডিও বার্তায় পোপ বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হতে এবং তাদেরকে যিশুর পুনর্মিলন, ক্ষমা এবং শান্তির বাণী শোনানোর অপেক্ষায় আছেন।
Mentre mi preparo a visitare il Bangladesh ormai tra pochi giorni.
ঢাকায় অবস্থানকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় 100 বেশি বিদেশি সাংবাদিক পোপের সফর কভার করতে ঢাকা আসছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
উত্তর কোরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য দেশটির ওপর চাপ দেবার লক্ষ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনার কথা বলেছেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা 2375 নামে নিষেধাজ্ঞা চলছে, আর সন্ত্রাসে রাষ্ট্রীয় মদতদাতার খেতাব উত্তর কোরিয়াকে চাপের মুখে রাখবে বলে মন্তব্য করেছেন ডং গুক বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরীয় স্টাডিজের অধ্যাপক কিম ইয়ং হিউন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এই আসছে সপ্তাহেই যখন কিনা জাতিসংঘের নেতৃত্বাধীন নতুন প্রস্তের একটা শান্তি আলোচনা বসতে চলেছে, ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে সিরিয়ার বিরোধী দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আরও অধিকতর ঐক্যবদ্ধ একটা ফ্রন্ট রচনার লক্ষ্যে আলোচনায় বসছেন সৌদি আরবে আজ বুধবারই। ওদিকে বাইরের অন্য বেশ কয়েকটি দেশ ওই বিরোধ সংশ্লিষ্ট বিষয়ে যাদের কিনা বিপুল প্রভাব প্রতিপত্তি রয়েছে তারা তাদের মতো করেই আলোচনা চালাচ্ছেন রাশিয়ায়। 2011 সালে লড়াই শুরুর পর হতেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে খণ্ড খণ্ড অবকাঠাময় একটা শক্তি মাথা চাড়া দেয়। বহুবার চেষ্টা চালানো সত্ত্বেও ওইগুলোকে এককাট্টা করা সম্ভব হয়নি, মতদ্বৈধতা শতধা বিভক্তিতে রয়ে গিয়েছিল। বুধবার রিয়াদ আলোচনার শুরুতে উদ্বোধনী ভাষণে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তফান দামিস্তুরা বলেছেন, জেনিভায় 28 নভেম্বর অনুষ্ঠিতব্য আলোচনার জন্য দরকার ঐক্যবদ্ধ জোটবদ্ধ এক বিরোধী পক্ষীয় প্রতিনিধি দলের উদ্যোগে। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আজ বুধবার বলেছেন, প্রেসিডেন্ট মিশেল আউনের অনুরোধেই তিনি তাঁর পদত্যাগের উদ্যোগ হতে বিরত রয়েছেন। বৈরুতের অদূরে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের পর হারিরি বলেন, এই যে তাঁর বিরত থাকা, এটা ওই প্রেসিডেন্টকে আলাপ আলোচনার অবকাশ দেবার জন্য কালক্ষেপণের ব্যাপার। বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে বিপদের মুখে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেককেই অভাবনীয় তৎপরতার পরিচয় দিতে হবে দেশের সুরক্ষায়। আঞ্চলিক সংঘাত বিরোধের ক্ষেত্রে লেবাননকে নিরপেক্ষ রইতে হবে বলেও আবার গুরুত্ব আরোপ করেন তিনি। এ মাসের গোড়ার দিকে সৌদি আরবে অবস্থানকালে ওখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন তিনি পদত্যাগ করতে চান, কিন্তু তাতে করে তিনি একটা রাজনৈতিক সংকট অবস্থা খাড়া করে দেন এবং সৌদি আরবেই রয়ে গিয়েছিলেন, আর তাতে গুজব রটেছিল তাঁকে ওখানে আটকিয়ে রাখা হয়েছে এ নিয়ে। আউন তখন বলেছিলেন, হারিরিকে সামনাসামনি না দেখা পর্যন্ত তার পদত্যাগ তিনি গ্রহণ করবেন না। এরপর ফ্রান্স মিশর হয়ে হারিরি মঙ্গলবার রাতে লেবানন গিয়ে পৌঁছন। জিম্বাবুয়ের সংসদ স্পিকার বলেছেন, শুক্রবার দেশে নতুন প্রেসিডেন্ট রূপে শপথ নেবেন এমারসন মনানগাগওয়া, দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত নেতা রবার্ট মুগাবের পদত্যাগের পর। মনানগাগওয়া আজ বুধবারই জিম্বাবুয়ে ফিরছেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট নভেম্বরের 6 তারিখে মুগাবে তাঁকে বরখাস্ত করলে পর হঠাৎ করেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। জাতিসংঘের যুগোস্লাভ যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল আজ বুধবার রায় দিয়েছে, সাবেক বসনীয় সার্ব সেনাধিনায়ক রাতকো মলাদিচ গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অপরাধী, যেসব অপরাধ কিনা সংঘটিত হয়েছিল 1990 সে সময়কার যুগোস্লাভিয়ায় সংঘাত চলাকালে। মলাদিচকে যে 11টি অপরাধের দায়ে বিচারাধীন করা হয় তার 10টিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন আদালতের রায়ে, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ওদিকে বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য এবং জামাতে ইসলামীর নেতা আবু সালেহ মোহাম্মদ আব্দুল আজিজ সহ 6 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত, জানাচ্ছেন জহুরুল আলম।
বুধবার ঢাকায় একটি বিশেষ ট্রাইব্যুনাল ওই 6 জনকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা মুক্তিযুদ্ধ চলাকালে গাইবান্ধায় সংঘটিত 3টি সুস্পষ্ট অভিযোগের মধ্যে সব কয়টি প্রমাণিত হয়, 2টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং 1টিতে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। আসামিদের মধ্যে আব্দুল আজিজ, রুহুল আমিন, আবু মুসলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজমুল হুদা এবং আব্দুর রহিম মিয়া পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত ছিলেন শুধু মোহাম্মদ আব্দুল লতিফ। ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে আসামি পক্ষের আইনজীবী বলেছেন, তার মোয়াক্কেলরা ন্যায্য বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করা হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গ সরাসরি জঙ্গিদের লক্ষ্য না হলেও রাজ্যটিকে নিরাপদ আশ্রয় মনে করে জঙ্গিরা, এমন তথ্য উঠে এসেছে এক তদন্তে, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
তদন্তের সুবাদে উঠে আসে কলকাতা বা পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত জঙ্গিদের আক্রমণের লক্ষ্য নয়, এই রাজ্যকে নিরাপদ আশ্রয় হিসেবেই কাজে লাগাতে চায় জঙ্গিরা। মঙ্গলবার কলকাতা রেল স্টেশন থেকে যে 3 জন জঙ্গিকে ধরে ফেলেছে কলকাতার পুলিশ, তাদের জেরা করে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত আসল লক্ষ্য হয়ে ওঠেনি কলকাতা বা পশ্চিমবঙ্গ। তবে কিছুই বলা যায় না জোর করে, এই মনোভাব থেকে পুলিশ আরো জেরা করে বোঝবার চেষ্টা করছে এই রাজ্য তারা কোনো কিছু ঘটাতে চাইছে কিনা। গোয়েন্দারা কিন্তু উদ্বিগ্ন, জঙ্গিদের নিরাপদ আশ্রয় যতই ভেঙে দেবে পুলিশ, ততই দুতরফে সংঘর্ষ শুরু হয়ে যাবার আশঙ্কা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান মিলে বিমান অভিযান চালিয়ে তালেবানদের 9টি মাদক কারখানা ও ল্যাবরেটরি ধ্বংস করেছে সীমান্ত সংলগ্ন অঞ্চলে দক্ষিণাঞ্চলীয় হেলমান্ড প্রদেশে, এবং এতে সন্দেহভাজন 44 মাদক চোরাচালিনী নিহত হয়েছে। তৎপরতা শুরু হয় মঙ্গলবার রাত থেকে চলে বুধবার সকাল অবধি। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের নির্বাচন, অবাধ ও নিরপেক্ষতা রক্ষার সম্ভাব্য উপায়। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতারা, যেমনটি শুনলেন, আজ আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের প্যানেল সদস্যদের জবাবের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন, অবাধ ও নিরপেক্ষতা রক্ষার সম্ভাব্য উপায়। এই সম্পর্কে শ্রোতারা প্রশ্ন করতে চাইলে আমাদের এই নম্বরে ফোন করুন, 2026193064। আর আজ আমাদের প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ বা জানি পপের চেয়ারম্যান। অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আজ আরও রয়েছেন বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক জনাব গোলাম সরওয়ার। জনাব গোলাম সরওয়ার, আপনাকেও স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি উপাদান। জনপ্রতিনিধিত্বশীল সরকারই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। বস্তুত এরকম একটি তাত্ত্বিক অনুষঙ্গেই সুষ্ঠু নির্বাচনকে গণতন্ত্রের চালিকা শক্তি হিসেবে বিবেচনার কারণ। বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ এই জন্যে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান কারণটি ছিল গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। 70-এর নির্বাচনে একটি সংখ্যাগরিষ্ঠ দলের অধিকার কেড়ে নেয়ার বিষয়টি ছিল মুক্তিযুদ্ধের তাৎক্ষণিক কারণ। তাছাড়া 70-এর নির্বাচনই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দিয়েছিল গণতান্ত্রিক বৈধতা। স্বাধীনতার পর বাংলাদেশ নানান চড়াই উতরাই অতিক্রম করেছে। 90-এর দশক থেকে মোটামুটি সেখানে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থেকেছে, কিন্তু সমস্যা বেঁধেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার ব্যাপারে। 2019 সালের প্রথম দিকেই বাংলাদেশে আবার সাধারণ নির্বাচন হবার কথা। আজকের এই আয়োজনে আমরা সেই বিষয়টির উপর আলোকপাত করব। শ্রোতাদের শুধু অনুরোধ করছি যে আপনাদের প্রশ্ন কিংবা জিজ্ঞাসা মন্তব্য একটু সংক্ষেপে করার, আর আমাদের প্যানেল সদস্যদের প্রতি সবিনীত অনুরোধ যে উত্তরের পুনরাবৃত্তি না হলেই ভালো, কারণ আমাদের সময় খুব সংক্ষিপ্ত। তো এবার শ্রোতাদের প্রশ্ন নেবার পালা। প্রথম কলার কে? হ্যালো।
হ্যালো, আমি আজমির হাসান কনক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে।
জি বলুন, আপনার
প্রশ্ন। ধন্যবাদ সুযোগ দেবার জন্য।
জি, আপনার প্রশ্ন
বলুন। যে কোন দেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা সেটা নির্বাচনের আগ থেকে কিন্তু বোঝা যায়। তার উপর গত নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু আমরা ভুলিনি। এখন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতার প্রশ্নে কয়েকটি ইস্যু কিন্তু জড়িত, যেমন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনীর উপস্থিতি এবং এর সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশনও। তো এখন সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসা যে মনোভাব সেটা পর্যালোচনা করে একজন শান্তিপ্রিয় নাগরিক হিসাবে আমি খুবই উদ্বিগ্ন। সেই জায়গা থেকে আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, নির্বাচন কমিশন কি নিজের দক্ষতা এবং নিরপেক্ষতা প্রমাণ করে জনগণ এবং নির্বাচনে যারা অংশ নিচ্ছেন যে রাজনৈতিক দল সেই সব দলের আস্থা অর্জন করতে পারবে? আর আরো একটি প্রশ্ন আছে তার সাথে, ছোট আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু নির্বাচনের সাথে এই নির্বাচনের প্রচার অভিযান জড়িত, তো সরকার যদি নিরপেক্ষ না থাকে, অর্থাৎ যদি বর্তমান সময়ের যিনি সরকার তার অধীনেই নির্বাচন হয়, তাহলে একটা উদ্বিগ্ন অবস্থায় অনেকেই আছেন যে তারা তাদের নির্বাচন অভিযান সেটা ঠিক মানে ঠিকঠাক মতো করে তারা প্রচার অভিযানটা আসলে কমপ্লিট করতে পারবে কিনা, বা সরকার একটু বেশি বেনিফিট নেবে অন্যান্য রাজনৈতিক দল বেনিফিটটা থেকে বঞ্চিত হওয়ার কোন ধরনের আশঙ্কা আছে কিনা, যদি থাকে তাহলে সেই পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ধন্যবাদ আজমির হাসান কনক। আপনাকেও আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক কলিমুল্লার কাছে।
জি, আমরা যে বিষয়টি অনুধাবন করলাম সেটি হচ্ছে প্রশ্নকর্তা দুটি বিষয়ে আমাদের আলোকপাত করতে বলেছেন। প্রথমত নির্বাচন কমিশন সকল অংশীজনের কাছে গ্রহণযোগ্যতা সপ্রমাণ করতে পেরেছে কিনা বা পারবে কিনা, আর আরেকটি হচ্ছে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে কিনা প্রচারণা এবং অন্যান্য বিষয়ের নিরিখে। এই দুই পার্সপেক্টিভ আমরা যদি সামনে রেখে পটভূমি হিসেবে একটা বিশ্লেষণে যাই, তাহলে দেখব ইতিমধ্যে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো কাজ করে ফেলেছে তার হোমওয়ার্কের অংশ হিসেবে। তার মধ্যে একটা বড় অংশ জুড়ে তারা যে আপনার রোডম্যাপটা উন্মোচন করেছিলেন তা একটা বাস্তবায়ন সংগঠিত হয়েছে। আপনার স্টেক হোল্ডার হিসেবে সুশীল সমাজ, তারপরে মিডিয়া ব্যক্তিত্বগণ, তারপর পর্যবেক্ষকগণ এবং লম্বা সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল যারা নিবন্ধিত আছেন কমিশনের সঙ্গে, তাদের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে রত হয়েছে কমিশন, এবং এর মধ্য দিয়ে প্রচুর ফুড ফর থট অন দ্য টেবল তাদের সঙ্গে হাজির হয়েছে, এবং তারা প্রথমবারের মতো যে সংকটটি কমিশনে বরাবর ছিল বা এখনো আছে সেটি হচ্ছে ইনস্টিটিউশনাল মেমোরির সংকট, সেটি দূর করণার্থে তারা সকল আলোচনার যে সার সংক্ষেপ সেগুলো সংগঠিত করে পুস্তক আকারে প্রকাশের অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেটি যদি করা যায় তাহলে এটা চমৎকার রেফারেন্স পয়েন্ট হিসেবে ভবিষ্যতে সকল নির্বাচন কমিশনের জন্য সেটি কাজে লাগে। আর এই সমস্ত আপনার পদক্ষেপের মধ্য দিয়ে তারা যে বিষয়টি যে বার্তাটি জনমনে হাজির করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তারা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তারা সবসময় মাঠে তাদের যে অবস্থান সেটি জানান দেবেন, সেটাতে নিয়ন্ত্রিত কক্ষ বসে শুধুমাত্র তাদের আলোচনা সীমাবদ্ধ রাখবেন না, পদক্ষেপগুলো তারা সীমায়িত হবে না।
আমরা এই প্রসঙ্গে জনাব গোলাম সরওয়ারের কাছে যাচ্ছি।
আসলে কলিমুল্লা ভাই তো খুবই বিস্তারিত বললেন, আমি তার সঙ্গে মোটামুটি ভাবে সহমত পোষণ করছি যে আসলে যে নির্বাচন কমিশনের উপরে আমাদের কতখানি আস্থা আছে এটা একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। তারা কিন্তু নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং এই কথাবার্তার সূত্র ধরে আমরা আমাদের মধ্যে একটা প্রতীতি হয়তো জন্মেছে যে এই নির্বাচন কমিশন সক্ষমতার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সমর্থ হবে। আর অনেকগুলো বিষয় এসছে, এর মধ্যে একটা এসছে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি হবে না, কিন্তু আমাদের যে মানে সেনাবাহিনী তো সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী তো এর মধ্যে যুক্ত হতে পারে না সরাসরি স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেভাবে আগে ছিল, এর বাইরে কিন্তু সেনাবাহিনীকে কোনো রকমই যুক্ত করা মানে সম্ভব হবে না। এটা এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেনাবাহিনীকে যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয় তাহলে একটা ডেটারেন্ট হিসেবে সেটা কাজ করবে, এর বেশি কিছু করার করা সঙ্গত হবে না। আর নির্বাচন কমিশনের মানে গ্রহণযোগ্যতা তো তারা সবচেয়ে বড় কথা যে কোমর কতখানি শক্ত নির্বাচন কমিশনে, মানে আমরা ভারতীয় অভিজ্ঞতা থেকে আমরা জানি অতীতের অভিজ্ঞতার কথা আমি বলছি যে নির্বাচন কমিশনাররা যদি বিশেষ সিইসি যদি শক্ত হন তার মেরুদণ্ড কতখানি শক্ত তাদের প্রমাণ করতে হবে। সুতরাং তারা যাতে করে কোনো রকমই যাতে করে কোন রকমের চাপের মধ্যে পড়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ তারা যাতে নতি স্বীকার না করে নমনীয় না হয় শক্ত থাকে আমার ধারণা যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
জি, আর তার যে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে প্রচার অভিযানের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে সেটা কতদূর সম্ভব হবে, বলছে যে প্রচার অভিযান, নির্বাচনী প্রচার অভিযানের সময় ক্ষমতাসীন দলের সঙ্গে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলের একটা পার্থক্য থেকে যায় এবং সেই প্রচার অভিযানে সমতা রাখা কিংবা লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা যাবে কিভাবে, সেটা তার একটা প্রশ্ন।
লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা বড় দায়িত্ব আছে, আর তখন যে সরকার থাকবে সে তো দৈনন্দিন যেগুলো কাজ সম্পাদন করা দরকার সরকার চালাতে বাইরে তাদের কোনো ভূমিকা থাকবে না, এটি নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করে যদি করা যায় তারা দৈনন্দিন কাজের বাইরে কোনো কিছু মনে তারা থাকবে না সরকার ক্ষমতা তৎকালীন সরকার, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। এইভাবে নির্ধারিত করে ওই সময়ের সরকার দৈনন্দিন কাজের বাইরে কোনো কাজের মধ্যেই থাকবে না এটা নিশ্চিত করতে হবে আমি মনে করি।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এই মুহূর্তে আমাদের আরেকজন শ্রোতা আছেন টেলিফোন লাইনে। হ্যালো,
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
জি বলুন।
আমি প্যানেলদের আলোচনা শুনছিলাম, ইতিমধ্যে নির্বাচন কমিশন আমরা জানি যে তাদের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন এবং এই রাজনৈতিক ব্যক্তিত্বরা উঁচু তলার মানুষ। নির্বাচন কমিশন কি মানে নিচু তলার অর্থাৎ তৃণমূল পর্যায়ে থেকে যারা ভোট প্রদান করেন তাদের মতামত গ্রহণ করেছেন? সাধারণ মানুষের অবস্থা কি তারা জানতে চেয়েছেন? তারা কি চায় এটা কি তারা জিজ্ঞাসা করেছেন? সংখ্যালঘুরা বারবার নির্বাচনের সময় নির্যাতিত হয় সে বিষয়ে কি তারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন যে নির্যাতন আর হবে না? যদি এগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নির্বাচন কমিশন তার ভূমিকা রাখতে পারবে না। যদি নির্বাচন কমিশন এগুলোতে ব্যর্থ হন সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে তাহলে কি আপনি বলবেন যে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন আগামীতে দিতে পারবেন এবং সেই লক্ষ্যেই তারা তাদের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছেন? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনার প্রশ্নের জন্য। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ,
দেখুন কমিশন স্টেক হোল্ডারদের মধ্যে এবার প্রথমবারের মতো নারী সমাজের প্রতিনিধি ডেকেছে এবং আমরা সেই 2001 এর নির্বাচনের পরপর 10 দিন ধরে যে তাণ্ডব সংগঠিত হয়েছিল দেশে তখন কিন্তু আমাদের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের নারী সদস্যরা খুব ভালনারেবল একটা পজিশনে পড়ে গিয়েছিল এবং সেই অভিজ্ঞতা মাথায় রেখেই বোধহয় কমিশন এবার নারী প্রতিনিধিদের বক্তব্য তাদের দৃষ্টিতে পুরো বিষয়টি সমানভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং এটি তাদের কাজে লাগবে যে ফিডব্যাক গুলো তারা পেয়েছেন। আর একটা কমিশন আমার যদি মনে পড়ে আপনার কাজ করছিল সেই মানে 1 অক্টোবরের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2001-এ, তারপর তাত্ত্বিকভাবে জাস্টিস লতিফুর রহমানের সরকার তখনও ক্ষমতায়, 10 দিন পরে জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করলেও যে কাণ্ড কারখানাগুলো সংগঠিত হয়েছিল তার উপর বিশাল যেই আপনার তদন্ত রিপোর্টগুলো সেগুলো জনসমক্ষে উন্মোচিত হওয়া দরকার এবং লেসন্স লার্নড হিসেবে সেখান থেকে কমিশন অনেক আপনার যেটাকে বলে ফুড ফর থট পেতে পারে এবং সেটা ভবিষ্যতে ওই ধরনের ঘটনাগুলির পুনরাবৃত্তি রোধ করতে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আর এর পাশাপাশি আমাদের অন্য যে সেগমেন্ট গুলো আছে সমাজে যে বিভিন্ন বর্গের মানুষ আছেন যারা প্রতিবন্ধী, যারা আপনার চরে দুর্গম এলাকায় বাস করেন কিংবা আমাদের যারা এথনিক পিপল তাদের যে চাহিদাগুলো আছে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো যাতে ঠিকভাবে অ্যাড্রেস করা যায় সে ব্যাপারে কমিশনকে কিন্তু সতর্ক হতে হবে।
জি, জনাব গোলাম সরোয়ার সাহেব, শ্রাবণী সুরের একটা প্রধান প্রশ্ন ছিল যে সংখ্যালঘুরা নির্বাচনের সময় নানান সমস্যার সম্মুখীন হন, সেই রকম সমস্যার সম্মুখীন যাতে তারা না হন, যদিও সংখ্যালঘু কথাটি এখন আর পলিটিক্যালি কারেক্ট নয় কিন্তু আমাদের দেশের অন্যান্য যারা সম্প্রদায় আছেন সংখ্যায় যারা কম এদের ব্যাপারে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে এদের নিশ্চয়তা দেওয়ার জন্য, নিরাপত্তা ইত্যাদি?
সংখ্যালঘুদের নির্বাচনের সময় তারা যে একটা চাপের মধ্যে থাকে, এটা আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে সুস্পষ্ট। আপনারা জানিয়েছেন একটা একটা বড় মহল চায়, এমন মানে একটা কথা আমি প্রসঙ্গে বলি, যে সেই চট্টগ্রামের সেই বিখ্যাত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি যখন নির্বাচন হয়, এটা খুব বেশ একটু রসিকতা সুরে অনেকে বলে, তিনি সংখ্যালঘুদের পরিবারদের কাছে গেলেন, বললেন দেখো তোমরা যদি নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দাও, আমি মনে করবো তোমরা আমাকে মানে আমার বিরুদ্ধে ভোট দিয়েছ, আর যদি তোমরা নির্বাচন কেন্দ্রে না যাও, তাহলে আমি মনে করবো তোমরা আমাকে ভোট দিয়েছ। এই যে চাপে, এই কথাটা এই জন্যই বললাম যে তারা কিন্তু সব ধরনের চাপের মধ্যে থাকে এখনো। আর হচ্ছে যে আরেকটা জিনিস, মানে আমার ধারণা যে সংখ্যালঘুরা কোনো বিশেষ কোনো দলের ভোট ব্যাংক, এটা এখন কিন্তু ওভাবে বলা যায় না। সংখ্যালঘুদের নানা অভিযোগ আছে, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, এবং তারা যে একের বিশেষ দলের দিকে ঝুঁকিয়ে যাবে এমনও কথা, এই অবস্থা হয়তো এখন আর নেই। সুতরাং সংখ্যালঘুরা যাতে ভোট দিতে পারে ঠিক মতো, এটা নিশ্চিত করতে হবে, তারা যাকে খুশি তাকেই তারা ভোট।
জি ধন্যবাদ। ঢাকা থেকে টেলিফোন লাইনে একজন আছেন, হ্যালো। জি আপনার নাম বলুন।
ফারহানা বলছিলাম।
হ্যাঁ প্রশ্ন বলুন।
ফারহানা বলছিলাম বসুন্ধরা থেকে। নির্বাচনে অবাধ ও নিরপেক্ষতা রক্ষার জন্য প্রথমত নির্বাচনের 3 মাস আগে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে দল নিরপেক্ষ কোনো অস্থায়ী সরকারের কাছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উভয় বড় দলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়েছে। সেহেতু আমার প্রশ্ন, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ অস্থায়ী সরকার গঠন করলে কেমন হবে? দল নিরপেক্ষ অস্থায়ী সরকার গঠন করা আদৌ সম্ভব কি না? আমার দ্বিতীয় প্রশ্ন, কোন কোন দল বলেছে সেনাবাহিনী নিয়োগ বাঞ্ছনীয়, তা না হলে নিরপেক্ষতার প্রশ্নে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে, ভোট গ্রহণে কারচুপি হবে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে এবং সংঘর্ষ ব্যাপক হতে পারে। এক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন আসলেই কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলে আপনারা মনে করেন?
হ্যাঁ ধন্যবাদ। ঢাকার ফারহানা লিজাকে, এবং আমরা ফেসবুকে একটা প্রশ্ন পেয়েছি, প্রশ্ন না মন্তব্য আসলে, দিনাজপুর বাংলাদেশ থেকে নূরে আলম সিদ্দিকীও লিখেছেন একই রকম কথা। তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে তা অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া এবং সেনাবাহিনী নিয়োগ বাঞ্ছনীয়, তা না হলে নিরপেক্ষতার প্রশ্নে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, ভোট গ্রহণে কারচুপি হবে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহী হবেন বা যেতে ভয় করবেন এবং সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা থাকবে, যা গত নির্বাচনে ঘটেছিল। কাজে প্রশ্নটা হচ্ছে, এটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারই বলি কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকারও বলি, এমন একটা প্রশ্ন উঠছে, কিংবা সর্বদলীয় সরকারই বলি। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ,
দেখুন আমাদের সংবিধানের যে বর্তমান ফ্রেমওয়ার্ক, তাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন যে বিষয়টি রাজনৈতিক পক্ষ থেকে বারবার উত্থাপন করা হচ্ছে নানান কয়েনেজ আরোপ করে, সেটি কখনো সহায়ক সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো অন্তর্বর্তী সরকার, কিন্তু ঘুরে ফিরে বিষয়টা একই রকম। এখন কখনো তারা সুর চড়া করছেন, কখনো নিস্তেজ ভাবে বিষয়টা বলবার চেষ্টা করছেন। এই নির্বাচন যখন সন্নিকটে বলে মনে হচ্ছে, ততই কিন্তু বিষয়টা ঘুরে ফিরে ফোরফ্রন্টে আসছে। এখন শাসক দল আমরা পছন্দ করি বা না করি, একটা ভ্যান্টেজ রয়েছে না, এবং যে পার্লামেন্ট, সেখানে তাদের যে অবস্থান, তাদের মিত্র লয়াল যে অপোজিশন আপনার জাতীয় পার্টি, তারা যেই ভাবে অবস্থান করছেন, সেখানে পার্লামেন্টে এই ধরনের প্রস্তাব উত্থাপনের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আর থাকলেও সেটা পাশ করা বা জারি করার জন্য আগুয়ান হবেন বলে আমার মনে হয়। ফলে এটি একেবারেই একটি যেটাকে বলে ধরা ছোঁয়ার বাইরে একটা বিষয় হিসেবে বিরাজমান, একটা কাইন্ড অফ উইশের মতো। আর এর পাশাপাশি সেনা মোতায়েনের যে প্রশ্নটি, সেটি আমাদের সরব ভাই যথার্থই বলেছেন যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী বরাবরই কিন্তু ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন ছিল, এবং সেটি এক ধরনের ব্যাটেলিয়ন রোল প্লে করে। সর্বক্ষেত্রেই যে ব্যাপারটি সত্যি তা নয়, তবে সেই ভয়টি দেখানোর একটা সুযোগ থেকেই যায় কোটানকে দুষ্ট লোকদের জন্য। প্রয়াত সাইদ সাহেব যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি এই কয়েনিসটা ব্যবহার করেছিলেন, সেই জন্য তাকে আমি কোট করলাম। কিন্তু মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আপনি অতি ব্যবহারে যদি একটা ভালো ডেটারেন্ট ক্ষয়িষ্ণু করে ফেলেন তখন কিন্তু ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট বলে ব্যবহার করার মতো কোনো বিষয় বা লজিস্টিক্স বা উপায় আপনার হাতে থাকবে না, সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে। আর সেনাবাহিনীর কাজ আসলে আমাদের রাষ্ট্রকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বাহিনী, সিভিল যে বাহিনীগুলো আছে পুলিশ, আনসার, বিজিপি কিংবা বিজিবির মতো বাহিনী, এখন তাদের যে এখতিয়ার সেই জায়গাটায় যদি ভিন্ন ক্ষেত্রের মানুষ এনে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তাদের প্রফেশনাল প্রাইড দীর্ঘদিনের জন্য আপনার ক্ষোভ হতে পারে, এবং সেই সঙ্গে এর লং টার্ম কনসিকোয়েন্স খুব ভালো হবে বলে আমি মনে করি।
জি, নির্বাচনকালীন যে নির্দলীয় সরকারের প্রসঙ্গটা উঠেছে সে সম্পর্কে জনাব গোলাম সরওয়ার আপনি কি মনে করেন?
কলিমুল্লা ভাই তো খুবই খুবই বিস্তারিত বলেছেন, আমি তার সঙ্গে একেবারেই একমত পোষণ করি। একটি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী, সশস্ত্র বাহিনী কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অংশ নয়, কিন্তু আমাদের সংবিধানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর কথা নির্বাচনে ব্যবহৃত যারা দায়িত্ব পালন করবে, তাই এটা করতে গেলে কিন্তু মানে সংবিধানের খেলাপ হয়, এবং বারবার তো আমরা সংবিধানকে এভাবে মানে মানে বরখেলাপ করার মতো মতো অবস্থা তৈরি না হোক এটাই আমরা চাই। আর হচ্ছে যে একটা একটা সেনাবাহিনী একটা ভাবমূর্তি প্রশ্ন আছে, সেনাবাহিনী বারবার সবকিছুতে কিন্তু সেনাবাহিনী আনলে তাদের ভাবমূর্তি কিন্তু একটা মানে অনেক সময় প্রশ্নের মুখোমুখি হতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর আর গণতন্ত্রকে তো উপেক্ষা করা যাবে না, সংবিধানকে বারবার উপেক্ষা করা হবে, সংবিধানের কোনো সুযোগই নেই। সুতরাং আমরা কোনোক্রমেই সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্সের বাইরে আমরা সেনাবাহিনী নিয়োগের ব্যাপারটা মোটেও মানে গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না।
নির্দলীয় কিংবা সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠনের যে প্রসঙ্গটি উঠেছে সেটার বোধ করি এই কারণ, অনেক দেশেই অবশ্য এই ব্যবস্থা নেই এবং ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সেভাবেই হচ্ছে। কিন্তু প্রশ্নটা উঠছে এই কারণে যে বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কোনো ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনে ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হওয়ার দৃষ্টান্ত নেই, যেটা ভারতে একাধিক বার রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে বিষয়টি আপনি কিভাবে বিবেচনা করবেন অধ্যাপক কলিমুল্লা?
ক্ষমতাসীন দল দিয়ে হেরে যাওয়ার দৃষ্টান্ত তৈরি করার জন্য নির্বাচন করতে হবে, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না, তাই না? দেখতে হবে নির্বাচনটা সত্যি সত্যি এটা বিতর্কের বাইরে হয়েছে কিনা এবং সবাই ভোট দিতে পেরেছি কিনা, এগুলো বড় কথা। কিন্তু তারা ক্ষমতাসীনরা যে আবার ক্ষমতা যাওয়ার বারবার যাচ্ছে এটা নিয়ে মানে উদ্বিগ্ন হওয়ার কি কারণ আছে তা আমি বুঝতে পারি না।
হ্যাঁ, না এই প্রশ্নটা ওইভাবে ওঠে যে নির্বাচনে তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বলেই এই প্রশ্নটা ওঠে। আমরা তাহলে
আপনি তো নিজেই বললেন যে বিভিন্ন দেশে এইটাই দৃষ্টান্ত, তারপরে আমরা ভালো দৃষ্টান্ত আমাদের অনুসরণ করতে হবে। বারবার যদি আমরা মানে মানে যেসব দৃষ্টান্ত আমরা কথা আমরা আলাপ করলাম সংবিধানের যেটা পরিপন্থী হয় এটা তো এইভাবে বারবার বারবার কিন্তু এক পথে আমাদের যাওয়া ঠিক না, এটা এটা একটা খুব খারাপ দৃষ্টান্ত প্রতিবারই হতে থাকবে, এটাই বা কেমন কথা বলেন।
জি, মুর্শিদাবাদ থেকে ভারতের মুর্শিদাবাদ থেকে সবুজ বিশ্বাস লাইনে আছেন। হ্যালো, হ্যালো,
হ্যাঁ নমস্কার।
নমস্কার, আপনি একটু অনুগ্রহ করে প্রশ্ন করুন।
হ্যাঁ, আমার প্রশ্ন যে প্রতিবেশী দেশ হিসাবে আমরা যারা একেবারেই খুব কাছাকাছি সীমান্ত রেখা বরাবর রাষ্ট্রের মানে বাংলাদেশের একেবারে পাশেই থাকি, ভারতের আমরা নাগরিক, পশ্চিমবঙ্গের মানে নাগরিক হিসাবে আমরা একেবারে কাঁটাতারের সীমান্ত তারার বেড়ার এপার ওপারের বাসিন্দা বলতে পারেন।
জি,
কাজে প্রতিবেশী দেশের যে নির্বাচন সেটা যে কয়েক কিলোমিটার ব্যবধানে প্রতিবেশী রাষ্ট্রের জনগণকেও যে মানে ভাবিত করবে না বা যে একটা আন্দোলিত করবে না সেটা কোনো মানে কারণ নেই। আমরাও বাংলাদেশের নির্বাচনের দিকে যার জন্য আমরাও চেয়ে থাকি। এখন যে এই যে একটা প্রসঙ্গ বারবার ওঠে যে ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচন, ভারতবর্ষে যদিও এখন স্বচ্ছ নির্বাচনের একটা প্রক্রিয়া ভারতবর্ষে আছে, নির্বাচন প্রক্রিয়া করে থাকেন, যেখানে আমরা ভারতবর্ষের নাগরিকরা প্রতিবেশী দেশে বাংলাদেশের একটা বারবার অভিযোগ শুনি। যদিও ভারতবর্ষের নিরপেক্ষ নির্বাচনের নামেও একটা মানে একটা আমরা শুনতে পাই জনসাধারণ হিসাবে।
জি, আপনার আপনার প্রশ্নটা কি, আপনার প্রশ্নটা কি?
তারাই বলেন যে আমাদেরকে হারিয়ে দেওয়ানো হয়েছে বা এর সঙ্গে ভোটের দুর্নীতি ছিল বা অমুকের সমর্থন ছিল, কিন্তু যারা জিতে যান তারা কিন্তু বলেন যে না নির্বাচন সুষ্ঠু এবং
অবাধ। মিস্টার বিশ্বাস, আপনার প্রশ্নটা করুন, আপনার প্রশ্নটা করুন।
যে অভিযোগটা বারবার আমরা শুনি এবং গোটা বিশ্বই যেটা শুনে বা দেখে থাকেন, এইবারও কি সেই প্রক্রিয়া চলবে না গোটা বিশ্বে যে রকম আমরা সাইন্টিফিক বৈজ্ঞানিক নিরপেক্ষ যে নির্বাচন বা দেখতে চাই শুনতে চাই, সেটা কি বাংলাদেশ কি এবারও হবে না?
জি, এবারে নির্বাচন সম্পর্কে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, আপনার প্রত্যাশা কি?
আমার প্রত্যাশা যে আমাদের নবগঠিত নির্বাচন কমিশন স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে রাখবেন এবং আমাদের যথাসময়ে ডেস্টিনেশনে পৌঁছে দেবেন। সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে তারা পেশাদারিত্বের সঙ্গে তাদের যে দক্ষতা সেটি সম্মান করবেন, কারণ জাতির সবার দৃষ্টি তাদের দিকে এবং এ পর্যন্ত তাদের যে ট্র্যাক রেকর্ড সেটি কিন্তু আস্থা অর্জনের জন্য যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
জি, জনাব গোলাম সরওয়ার।
আমি তো মনে করি যে আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং আমাদের প্রত্যাশা সকলে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সকলে এই নির্বাচনে অংশ নেবে। যদিও এক পর্যায়ে বিএনপি কিন্তু বলেছিল যে মজুদ সাহেব বলেছিলেন যে যে কোনো অবস্থাতে যে কোনো ভাবেই হোক না কেন আমরা নির্বাচনে যাবই যাবই যাবই, একটু সুর বদলে গেছে বিএনপি। এখন এখন বিএনপি কিন্তু একটু অন্য সুরে কথা বলার চেষ্টা করছে যে না আমরা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আগামী নির্বাচনে যাওয়া মানে অংশ নেব না আর কি। আমার মনে হয় যে সকলে অংশ নেবে, একমাত্র জামাতে নিবন্ধিত নেই তাদের নির্বাচন করার সুযোগ নেই, আর জামাতের সঙ্গ ছাড়া বিএনপি মানে উচিত বলে আমি মনে করি। বিএনপি তো মুক্তিযোদ্ধারা আছেন, তাদের অনুসারীরা আছেন, বিএনপিকে ওই জামাতের সঙ্গটা মানে কেন যে তারা ছাড়তে পারছে না এটা আমার কাছে অপর একটা বিষয় বলে মনে হয়। জামাতের সঙ্গ ছাড়ুন, একেবারেই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের নিয়ে আপনারা দলে থাকুন, না হলে মানে জামাতের বোঝা আপনাদের ঘাড়ে পড়ে ঘাড়ে এসে কিন্তু আপনারা মহা সমস্যার মধ্যে আছেন।
নিউ ইয়র্ক থেকে আমাদের একজন কলার আছেন। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ, আপনার নামটা বলুন।
জি, আমি মিশিগান থেকে, আমার নাম গোলাম রাব্বানি।
আচ্ছা, মিশিগান থেকে গোলাম রাব্বানি, জি বলুন, প্রশ্ন করুন।
হ্যাঁ, আমি আমার প্রশ্নটা হচ্ছে সরওয়ার ভাইয়ের কাছে, উনি তো যেহেতু কথার মধ্যে যে কথাটি বলছিলেন যে মজুদ সাহেবের সুরটা একটু পরিবর্তন হয়েছে এবং এটা কি স্বাভাবিক কিনা আমার খুব জানার ইচ্ছা। যদি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সত্যিকার অর্থে চাই, তো অংশগ্রহণমূলক নির্বাচনটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য যে প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা হচ্ছে সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ হবে না। অতএব সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি, তাহলে মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে একটি নিরপেক্ষ হতে হবে। অতএব সেটি যদি না হয় বিএনপি যাওয়া উচিত
না?
বিএনপি তো যাওয়া উচিত হবে না। আমার মনে হয় সরওয়ার ভাইও একমত হওয়া উচিত যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে স্বচ্ছতা দরকার, যে বিশ্বস্ততা দরকার, বিশ্বাসযোগ্যতা দরকার, সেটি সরকার কিন্তু হারিয়েছে। এবং জামাতকে ধরে নিলাম যে জামাত একটি অবৈধ দল এবং সবচেয়ে সেরা সন্ত্রাসী দল, কিন্তু গণতন্ত্রের মূল মন্ত্রটাই হচ্ছে যে আপনি সকলকে নির্বাচনের সুযোগ দিবেন, যদি একজন খারাপ লোককে মানুষ নির্বাচিত করতে চায় সেখানে আপনার আমার কিছু বলার থাকে না।
ঠিক আছে, সম্পূর্ণ দ্বিমত।
হ্যাঁ, আমরা গোলাম সরোয়ার সাহেবের উত্তর শুনি।
আমাকে কোনো ক্রমে কোনো ভাবেই নির্বাচন অংশ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, প্রশ্নটা উঠেছে যে প্রধান বিরোধী দল বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে নাকি নির্বাচন বর্জন করবে?
দেখুন, তারা যেহেতু ফর্মাল স্ট্রাকচারে কোনো স্পেস নিয়ে অবস্থান করছেন না, স্বেচ্ছা বা স্বপ্রণোদিত হয়ে তারা ওই নির্বাচনে গেছেন, ফলে তাদের এক ধরনের ডেসপারেশন আছে। মুখে যাই বলুন না কেন, যেহেতু ওভার্ট রাজনীতি করেন, তাদেরকে অতি অবশ্যই এবার নির্বাচনে অংশ নিতে হবে, তা না হলে তাদের অবস্থাটা অনেকটা মুসলিম লীগের মতো অবস্থায় পরিণত হবে। অর্থাৎ জমির আলী মৃত্যুবরণ করবার পরে তাদের যে সিম্বল হারিকেন, সেখানে চলতে জ্বালাবার লোক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।
জি জি, রাজনৈতিক দলগুলোর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই নির্বাচনে অংশ নেওয়া উচিত, এই প্রসঙ্গটি অধ্যাপক কলিমুল্লাহ বললেন। আমাদের সঙ্গে এখন কি লাইনে কেউ আছেন? এই মুহূর্তে আমরা আরেকটি প্রশ্ন আমার হাতে আছে, সেটি ফেসবুকে একজন করেছেন। মূল প্রশ্নটা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা উন্নত হবে তখন যদি নির্দিষ্ট কাজের মধ্য দিয়ে এটা করা হয়, আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করতে হবে। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করার কথা উঠেছে, এ বিষয়ে জনাব গোলাম সরোয়ার আপনি কি মনে করেন?
এটা খুবই ক্ষীণকণ্ঠে উঠেছে, খুবই ক্ষীণকণ্ঠে। এটা আমাদের আমরা একটু আছে, আমরা আলোচনা করছি, কিন্তু এটা এটা এই মুহূর্তে এই পথে যাওয়ার সুযোগ একেবারে সীমিত বলে আমার কাছে মনে হয়।
জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি তো লোক প্রশাসনের লোক, কাজেই আপনি কি মনে করেন যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে?
দেখুন, আমি যদ্দূর মনে পড়ে 98 আপনাদের ভয়েস অফ আমেরিকা একটা ইন্টারভিউ দেওয়ার মধ্য দিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করার সম্ভাব্যতা সম্পর্কে একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম। সিন্স দেন আমরা জানি প্রভুর পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা হ্যামার করে চলেছি, একটি গ্রন্থ প্রকাশ করেছি, এবং বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এর সপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে ইতিমধ্যে, তার মধ্যে কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি ইত্যাদি। এখন বিষয়টি হচ্ছে যে মূল সমস্যাটা থ্রেশহোল্ডকে ঘিরে, ন্যূনতম কত শতকরা কত ভাগ ভোট পেলে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে, সেটা নিয়ে জাতীয় ঐকমত প্রতিষ্ঠিত হতে হবে, এবং সেটি একটা $1,000,000 প্রশ্নের মতো একটা কঠিন প্রশ্ন, সেই ঐকমত্যে আমরা পৌঁছাতে সক্ষম হব কিনা। এখন এই বর্তমানে যে অবস্থাটি বিরাজ করছে, অর্থাৎ একাদশ সংসদ নির্বাচনের প্রাককালে সর্বভাই যথার্থই বলেছেন যে আসলে রিয়াকশন টাইম বা পদক্ষেপ গ্রহণ করার মতো পর্যাপ্ত সময় নির্বাচন কমিশন বলুন, আমাদের সংসদ বা রাজনৈতিক দলগুলো বলুন, তার দিকে
একটি সংশ্লিষ্ট প্রশ্ন, যদিও সেটি ঠিক সরাসরি নির্বাচন বিষয়ক নয়। এখন অনেকেই এটা মন্তব্য করেন, বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অনেকেই এরকম বলেন যে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকা দরকার, বাইক্যামেরাল লেজিসলেশন। তো এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সম্পর্কে জনাব গোলাম সরোয়ার কিছু বলবেন আমাদের?
এটা হচ্ছে, এটা তো একাধিক দলের একটা দাবি আছে, জাসদ থেকে শুরু করে আমার মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা থাকলে ভালো হয়, যেন আছে বাংলাদেশে নির্বাচন যেভাবে হয়, যেখানে অনেক ভালো লোক ইচ্ছা করলেই এত এত টাকা খরচ করে এইভাবে নির্বাচন করতে পারেন না, সেক্ষেত্রে মানে সংখ্যা ইয়ে ভিত্তিক মানে পেশা ভিত্তিক যে রিপ্রেজেন্টেশন কথা আপনি বললেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মানে এটা হলে ভালো হয়, কিন্তু এই কাজটি মানে এখনো সেইভাবে সোচ্চার হয়নি দাবিটি, কিন্তু আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি দিব্যক্ষ বিশিষ্ট সংগ্রহ হলে আমার মনে হয় যারা টাকা দিয়ে নির্বাচন করতে পারবেন না, এই নির্বাচন ভোটের স্রোতের মধ্যে ভাসতে পারবেন না, সেই সকল কিছু কিছু ভালো লোক কিন্তু সংগ্রহে থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমরা সমর্থন করি আমি।
জি অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ,
এটি একটি চমৎকার ধারণা, তবে বাস্তবায়ন করাটা যথেষ্ট দূরে হবে বাংলাদেশের প্রেক্ষিতে, কারণ আমাদের যে মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা স্পেস ছেড়ে দেবেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। বরং আমরা হাউস অফ কমন্স এর মতো একটা ফর্মুলা যদি গ্রহণ করতে পারি, অর্থাৎ জনসংখ্যার হ্রাস বৃদ্ধির সঙ্গে আসন সীমা বাড়ে কমে বা সংখ্যা বাড়ে কমে, এখানে আমরা সেই আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে 7.5 কোটি বাঙালির যে স্লোগান সেখানে সেই নিরিখে 300 আসন নির্দিষ্ট হয়েছিল, আজকে এত বছর পরে সেই 300 আসনই আমরা সীমাবদ্ধ আছি, সঙ্গে যুক্ত হয়েছে আরো 50টি নারী আসন, সংরক্ষিত আসন যা আবার প্রপোর্শনাল বেসিসে আমরা নির্ধারণ করে দিচ্ছি, সুতরাং এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে।
জি জি, এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন নিউ ইয়র্ক থেকে একজন বাকি বিল্লার সম্ভবত। হ্যালো,
জি আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম,
আমার নাম আজাদ বাকির।
জি আজাদ বাকির বলেন, জি আপনার প্রশ্ন বলুন।
আমার প্রশ্ন হলো স্যার, আদৌ কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না এগুলা কি মূলা ঝুলানো?
আচ্ছা, আপনার মনে একটা সংশয় আছে সুষ্ঠু নির্বাচন সম্পর্কে, এ ব্যাপারে একটু আগেও আমরা আলাপ করেছি যে কতখানি আশাবাদী আমরা সুষ্ঠু নির্বাচন সম্পর্কে। আমি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লার কাছে করতে চাই, যে এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে নির্বাচন কমিশনের যতটা বিযুক্ত থাকা প্রয়োজন সরকার থেকে, ততখানি কি বিযুক্ত থাকতে পারছে?
দেখুন, আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা বিষয়টা নিয়ে লবি করেছি, ক্যাম্পেইন করেছি, অ্যাডভোকেসির কাজ করেছি, তার ফলে একটি পর্যায়ে প্রধানমন্ত্রীর বা মানে শাসন যারা করছেন যেই দল তাদের একেবারে প্রতীক যিনি, তার অফিস থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচ্যুত করা হয়েছে নির্বাচন কমিশনের সংস্রব বা সংশ্লেষ। এখন যে ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনার প্রায় স্বাধীন বলা যেতে পারে কমিশনকে, যারা ম্যানিং করছেন তাদের স্ট্রাকচার এবং তাদের যে মেরুদণ্ডের ব্যাপারটি সেটি একান্তই তাদের নিজস্ব, তারা কতটা এক্সার্ট করবেন, কতটা স্কিলফুল হবেন, কতটা প্রতিপন্ন মতিত্বের সাথে কাজ করবেন সেটাই বলে দেবে, নির্ধারণ করে দেবে পুরো গ্যামটা, পুরো পরিস্থিতি পরিবেশটা।
জনাব গোলাম সরওয়ার, আপনি কি মনে করেন নির্বাচন কমিশন সরকার থেকে কতটা?
আমার মনে হয় প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু আগেও মনে হয়েছিল, আমি তো মনে করি যে সরকারের চাপ সহ্য করতে হবে নির্বাচন কমিশনকে, শির দ্বারা শক্ত রাখতে হবে, চাপ অগ্রাহ্য করার ক্ষমতা থাকতে হবে, তাদের ভয় পাওয়ার কিছু নাই। যদি এমন একটি নির্বাচন কমিশন আমরা পাই যারা এই চাপ সহ্য করবে, শির দ্বারা শক্ত রাখবে, তখন জনগণের অকুণ্ঠ সমর্থন তারা পাবে, জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই কিন্তু তারা সামনে করতে পারবে। কিন্তু এই 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 যে এই যে শক্তি, এই যে মনন, এই যে নিজেকে সেই দ্বারা শক্ত করার কথা যেটা বললাম, জনসমর্থন পাবে তাদের শক্ত হতে হবে, জনগণের সম্পূর্ণ সমর্থন তারা পাবেন।
জি, নির্বাচন কমিশন তো আসলে ত্রিভুজের কিংবা পিরামিডের একেবারে চূড়ায়। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন আসে যে জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে যেসব সরকারি কর্মচারী কর্মকর্তারা রয়েছেন, নির্বাচনের তরফ থেকে, নির্বাচনের সময় তাদের তরফ থেকে মানে নিরপেক্ষতা বজায় রাখাটা কতখানি সম্ভব হবে? অধ্যাপক কলিমুল্লাহ,
দেখুন এটি নির্ভর করবে ব্যক্তির ওপরে, ব্যক্তির আদর্শ এবং ব্যক্তির যে ট্র্যাক রেকর্ড, তার যে দক্ষতা এবং পেশাদারিত্ব তার ওপর, এই বিষয়গুলি অনেকাংশে কন্ডিশন করে দেবে। এছাড়া সহায়ক পরিবেশও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদি রিভেল করে তাহলে নিজের যে অবস্থানটি সেটি সপ্রমাণ করা কঠিন বা আশসাধ্য হয়ে দাঁড়ায়।
এই অনুসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই আমি গোলাম সরোয়ার সাহেবকে, সেটা হলো যে নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি অতীতেও নির্বাচন কমিশন কিছু রদবদল করে, বদলি করেন, বিশেষ করে স্থানীয় কর্মকর্তাদের। সেরকমটি কি এবারও করা হবে বলে আপনার মনে হয়, এবং সেটা নির্বাচনী নিরপেক্ষতা রক্ষায় কতটা সহায়ক?
আমি মনে করি অবশ্যই করা উচিত, কিন্তু আমি যাই কথাগুলো বলি একটু আমি অ্যাড করি সামান্য।
জি বলুন।
সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো জাতীয় নির্বাচনই না, স্থানীয় সরকার নির্বাচন সবই নির্বাচন কমিশনই করে। এটা একটা দাবি কিন্তু অনেকদিন থেকে আছে যে নির্বাচন কমিশন নিজস্ব জনবল থাকা দরকার। তারা নির্বাচন যেমন করে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি, ডিসি সাহেব, ইউনিয়ন সাহেবদের এবং এই ডিসি সাহেবদের যারা ডিসি অফিসে কর্মকর্তা আছে, ইউনিয়ন অফিসে কর্মকর্তারা আছে, তাদের নিয়োগ করেন, সেখানে সরকারের একটা প্রভাব বিস্তারের সুযোগ থাকে। এটা হয়তো তাড়াতাড়ি হবে না, হঠাৎ হয়ে যাবে না, কিন্তু নির্বাচন কমিশনের অনেক জনবল থাকা উচিত যারা তাদের জনবল দিয়ে নির্বাচন সম্পন্ন করতে পারে। এই উদ্যোগটা নেওয়া উচিত বলে মনে করি।
হ্যাঁ নিশ্চয়ই। আমাদের টেলিফোন লাইনে আরো একজন আছেন চট্টগ্রাম থেকে। হ্যালো, জি আপনার নাম বলুন আর প্রশ্ন বলুন।
জি আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
বলুন।
জি মাননীয় আজকে যে আলোচক আসনবৃন্দ আছেন সবাইকে বাংলাদেশ থেকে আমার ভয়েস অফ আমেরিকাকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি আজকে অনুষ্ঠানে এই কথাই বলবো যে আগামী নির্বাচন যে হবে সে আমাদের নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণকে ওনার অবস্থান নিয়ে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থান আছে সেই অবস্থান থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন মানুষকে নির্বাচনের দিকে কতদূর সচেতন এবং সহায়ক হিসেবে ওনাদের কি পদক্ষেপ আমাদেরকে জনগণকে নির্বাচন পদক্ষেপ নিজের নির্বাচনমুখী করার জন্য কি পদক্ষেপগুলো দেখাবে সেগুলো একটু শুনতে চাচ্ছি।
জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। নাজমুল আহসান কলিমুল্লাহ, আবারও সেই একই প্রশ্ন, নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকবে, জনগণকে সুষ্ঠু নির্বাচন ভোটদানে আকৃষ্ট করার জন্য কি করা প্রয়োজন ইত্যাদি, আপনি একটু বলবেন।
নির্বাচন কমিশন অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী বেশ কিছু কার্যক্রম গ্রহণ করতে পারে, ব্যাপকভাবে কনসিয়েন্টাইজেশনের প্রোগ্রাম হাতে নিতে পারে এবং হাতে কলমে কিভাবে কাজগুলো করা সম্ভব সেটি দেখিয়ে দিতে পারে। আর এর পাশাপাশি যে বিষয়টি তারা এমফাসাইজ করতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে স্লোগানটা আমরা 90-এর দশকে ব্যবহার করতাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এর মধ্যে এক ধরনের দায়িত্বহীনতার আপনার ইঙ্গিত আমরা খুঁজে পাই। সেই জায়গাটাকে কোয়ালিফাই করে পরবর্তীতে যে স্লোগানটি হাজির করা হয়েছে, আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব, এই জায়গাটায় নির্বাচন কমিশনকে যথেষ্ট পরিমাণে কাজ করতে হবে, এই বিষয়টাকে একেবারে হাউসহোল্ড একটা স্লোগানে পরিণত করতে হবে। এবং সে ব্যাপারে তারা বেসরকারি সংস্থাগুলোর সহায়তা নিতে পারেন, আমাদের মিডিয়া গণমাধ্যমের সহায়তা গ্রহণ করতে পারেন, এবং তাদের এখন সারা দেশে জালের মতো বিস্তৃত যে সার্ভার স্টেশন গুলো আছে, যেই আউটপোস্ট গুলো আছে, সেগুলোকে তারা কাজে লাগাতে।
ধন্যবাদ জনাব গোলাম সরোয়ার, এই বিষয়ে আপনি কি প্রত্যাশা করছেন নির্বাচন কমিশন?
আমি আমার প্রত্যাশা নির্বাচন কমিশন তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে জনসচেতনতা বৃদ্ধির জন্য। যে আমার যেটা কথা কোনো যেটা বললে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভালো লোককে ভোট দেবো, এই যে পরিবেশটা সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন কিন্তু তৃণমূল পর্যায়ে তারা কাজ করতে হবে, তাদের কাজ করা উচিত। এখানে গণমাধ্যমের একটা ভূমিকা, গণমাধ্যম কিন্তু সবসময় কিন্তু এইটারই এই বিষয়গুলোকে জনগণের পক্ষ থেকে যথার্থ নির্বাচন হোক, ভোটার ভিন নির্বাচন যাতে আর না হয়, এইসব দিক থেকে কিন্তু মানে একেবারেই বা গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা পালন করছে, এবং আগামীতে নির্বাচন যখন আরো এগিয়ে আসবে গণমাধ্যমের ভূমিকা আরো স্পষ্ট হবে এবং ইতিবাচকই থাকবে।
খুব সংক্ষেপে অধ্যাপক কলিমুল্লাহ জানতে চাই যে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমকে বোধহয় নির্বাচন কমিশন তেমন এনকারেজ করছে না, আপনার কি মন্তব্য?
দেখুন, এখানে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের বক্তব্য একরকম, আবার অন্যতম কমিশনার মাহবুব তালুকদার সাহেবের বক্তব্য আরেক রকম, এমনটি মিডিয়ায় প্রতিভাত হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে সময়টা বাকি আছে, এই সময়সীমার মধ্যে কমিশনের পক্ষে এটি ব্যাপকভাবে আপনার কার্যকর করার
পর্যাপ্ত সময় হাতে নেই, বরজোর তারা পাইলটিং এ যেতে পারেন এবং সেটি যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের কার্যকর করতে।
অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, জালাম গোলাম সরওয়ার, আপনাদের উভয়কেই আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্যে, আমাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই বন্ধ করছি। সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি ঢাকা থেকে পাঠানো একটি রিপোর্ট দিয়ে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের সদস্যভুক্ত 47 দেশের ওপর ওই প্রতিষ্ঠানের প্রকাশিত এক রিপোর্টে বাংলাদেশ অংশে বলা হয়েছে যে বাংলাদেশে যারা বিদ্যুৎ সুবিধে থেকে বঞ্চিত তাদের 90% গ্রামের বাসিন্দা। জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
বাংলাদেশের গ্রামের 51% মতো মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়ে থাকেন, যা শহরাঞ্চলে 84% মানুষ পাচ্ছেন। আংটাডের পক্ষে বাংলাদেশের গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বুধবার ঢাকায় ওই রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, সার্বিকভাবে বাংলাদেশের 60% অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে, অর্থাৎ এখনও 40% অঞ্চলে ওই সুবিধা যায়নি। আর এই হার এশিয়ার 9টি স্বল্পোন্নত দেশ বা LDC-র মধ্যে সবচেয়ে কম। জনপ্রতি বিদ্যুৎ প্রাপ্যতার দিক থেকে বাংলাদেশ নেপাল এবং ভুটানের থেকেও পিছিয়ে আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এখন অন্যান্য সমাচার। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে দলে দলে বিপুল সংখ্যায় মুসলিম রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন, যে সহিংস তৎপরতার কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেটাকে জাতিশুদ্ধি বা জাতি নির্মূল অভিযান নামে আখ্যায়িত করেছেন। আজ বুধবার টিলারসন লিখিত এক বিবৃতিতে বলেছেন, যত্ন সহকারে সাবধানতা অবলম্বনে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ওই রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগোষ্ঠীর ভিত্তিতে পরিচালিত নিধন অভিযানই। উত্তর কোরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য দেশটির ওপর চাপ দেওয়ার লক্ষ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনার কথাও বলেছেন তিনি। এই আসছে সপ্তাহেই যখন কিনা জাতিসংঘের নেতৃত্বাধীন নতুন প্রস্থের একটা শান্তি আলোচনা বসতে চলেছে, ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে সিরিয়ার বিরোধী দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আরও অধিকতর ঐক্যবদ্ধ একটা ফ্রন্ট রচনার লক্ষ্যে আলোচনায় বসেছেন সৌদি আরবে আজ বুধবারই। ওদিকে বাইরের অন্য বেশ কয়েকটি দেশ ওই বিরোধ সংশ্লিষ্ট বিষয়ে যাদের কিনা বিপুল প্রভাব প্রতিপত্তি রয়েছে তারা তাদের মতো করেই আলোচনা চালাচ্ছেন রাশিয়ায়। 2011 সালে লড়াই শুরুর পর হতেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে খণ্ড খণ্ড অবকাঠাময় একটা শক্তি মাথা চাড়া দেয়। বহুবার চেষ্টা চালানো সত্ত্বেও ওইগুলোকে এককাট্টা করা সম্ভব হয়নি, মতদ্বৈধতা শতধা বিভক্তিতে রয়ে গিয়েছিল। বুধবার রিয়াদ আলোচনা শুরুতে উদ্বোধনী ভাষণে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান দা মিস্তুরা বলেছেন, জেনিভায় 28 নভেম্বর অনুষ্ঠিতব্য আলোচনার জন্য দরকার ঐক্যবদ্ধ জোটবদ্ধ বিরোধী পক্ষীয় প্রতিনিধি দলের। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আজ বুধবার বলেছেন, প্রেসিডেন্ট মিশেল আউনের অনুরোধেই তিনি তাঁর পদত্যাগের উদ্যোগ হতে বিরত রয়েছেন। বৈরুতের অদূরে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে লেবাননের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের পর হারিরি বলেন, এই যে তাঁর বিরত থাকা এটা ওই প্রেসিডেন্টকে আলাপ আলোচনার অবকাশ দেবার জন্য কালক্ষেপণের ব্যাপার। বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে বিপদের মুখে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেককেই অভাবনীয় তৎপরতার পরিচয় দিতে হবে দেশের সুরক্ষায়। আঞ্চলিক সংঘাত বিরোধের ক্ষেত্রে লেবাননকে নিরপেক্ষ রইতে হবে বলেও আবার গুরুত্ব আরোপ করেন তিনি।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভালারিচ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.